রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, আপনাকে ভয়েস অফ আমেরিকার এই সাক্ষাৎকারে জানাচ্ছি স্বাগতম। বর্তমান বিশ্বে সংখ্যালঘু সম্প্রদায়ের সাহায্য সহযোগিতার ক্ষেত্রে, বিশেষ করে রোহিঙ্গা উদ্বাস্তুদের সাহায্যের বিষয়ে জাতিসংঘের ভূমিকা কেমন বলে আপনি মনে করেন?
ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যে রোহিঙ্গা, যে শরণার্থী বা রোহিঙ্গা যে ডিসপ্লেসমেন্টের ইস্যুতে বাংলাদেশে যে বিপুল সংখ্যক রোহিঙ্গারা এসেছিল, এখন প্রায় 1.1 মিলিয়ন, এবং এর আগেরও বিভিন্ন সময় যারা এসেছে সেগুলো তারাও ছিল প্রায় 35,000-এর মতো। সুতরাং এই সমস্যাটাও আস্তে আস্তে একটা প্রোট্র্যাক্টেড সমস্যা হিসেবে হয়তো বিবেচিত হতে যাচ্ছে। তো এইটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক। এবং জাতিসংঘের ভূমিকা যেটা বললেন আপনি, অবশ্যই জাতিসংঘ ভূমিকা রাখছে। পৃথিবীর বিভিন্ন দেশে সংকট হলে জাতিসংঘ যেই তার বিভিন্ন অঙ্গ সংগঠনের মাধ্যমে ভূমিকা রাখার চেষ্টা করে, যেমন এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখার ম্যান্ডেট রয়েছে UNHCR, যে শরণার্থী বিষয়ক যে সংস্থাটি রয়েছে। তাছাড়া ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন, তাদেরও কিছুটা ম্যান্ডেট রয়েছে। এছাড়া যেহেতু শরণার্থী বা যারা এখানে থাকছে তাদের বাচ্চাদের পড়ালেখার বিষয় বা তাদের ওয়েলফেয়ার, এগুলো দেখার জন্য ইউনিসেফ আছে, মহিলাদের বিষয়গুলো দেখার জন্য UN উইমেন আছে, তাদের খাওয়া দাওয়া ব্যাপারটা দেখার জন্য WFP আছে। সুতরাং জাতিসংঘের অনেক সংগঠন রয়েছে এবং তারা সকলেই চেষ্টা করছে এই শরণার্থীদেরকে কিভাবে তারা যতদিন তাদের নিজ বাসভূমি ফিরে যেতে না পারে, এবং নিজ বাসভূমি ফিরে গেলেও এদের প্রয়োজন থাকবে। তো জাতিসংঘ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু জাতিসংঘ ততটুকুই করতে পারবে যতটুকু তাদের যে সদস্য রাষ্ট্রগুলো আছে তারা যতটুকু তাদেরকে ক্ষমতা দিবে বা তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। সুতরাং যেমন একটা প্লেজিং কনফারেন্স ছিল রোহিঙ্গা শরণার্থীদের, সেই প্লেজিং কনফারেন্সে যেই $1 মিলিয়নের কথা বলা হয়েছিল, আর তার 33% আপনার বাস্তবায়িত হয়েছে। তো এই
অনেক কম
সেটা, এবং এই পয়সাগুলো বা এই রিসোর্সগুলো কিন্তু আসবে দাতা দেশগুলোর থেকে।
ঠিক এই বিষয়ে আমার একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে জাতিসংঘ মহাসচিবের নির্দেশে অভ্যন্তরীণ পর্যালোচনার পর সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সহায়তা না পাওয়ায় এই শরণার্থী সংকট জটিল আকার ধারণ করেছে এবং জাতিসংঘ পদ্ধতিগতভাবে ব্যর্থ হয়েছে। আপনি কি বলবেন এ ব্যাপারে?
এখানে ব্যর্থতা বা সফলতার বিষয় না, বিষয়টা হচ্ছে জাতিসংঘকে যেভাবে তৈরি করা হয়েছিল 1945-এর যে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। সুতরাং জাতিসংঘের যে সনদ আছে, জাতিসংঘের যে সিকিউরিটি কাউন্সিলের যেই আপনার ফাংশনাল যে মেকানিজম আছে, সেখানে আপনি জানেন যে একটা সিস্টেম আছে যে নিরাপত্তা পরিষদের যারা স্থায়ী সদস্য তাদের সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তগুলো গৃহীত হয়। সুতরাং একজন সদস্যর যদি কোনো রকমের রিজার্ভেশন থাকে বা তার যদি ভেটো দেওয়ার মতো কোনো ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে কিন্তু জাতিসংঘের আর কিছু করার থাকে না। সুতরাং এখানে আলাপ আলোচনার মাধ্যমে সকল দেশকে একসাথে নিয়ে এবং সর্বসম্মতিক্রমে, বিশেষ করে নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্যরা আছে তাদের সর্বসম্মতি না থাকলে পরে কিন্তু কোনো সিদ্ধান্ত এখান থেকে পাওয়া মুশকিল আছে। তো সেই কারণে পদ্ধতিগত কারণে এটা একটা জাতিসংঘের একটা আমি বলবো একটা কনস্ট্রেইন্ট, যে তারা এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থানে নাই।
এটাকে বলা যায় জাতিসংঘ নিজেই তার ব্যর্থতা স্বীকার করছে, মানে যে পত্রিকা যেভাবে দেখলাম আর কি রিপোর্টটা বেরিয়েছে, কারণ তারা এটাতে আরও অনেক বেশি করা উচিত। জাতিসংঘের মহাসচিব তিনি নিজেও গেছেন সেখানে, তো রিপোর্টে দেখানো হয়েছে যে আগের যে মহাসচিব ছিলেন তার প্রতি কিছুটা মানে এই এর দায়ভার মানে দেখান বর্তানো হয়েছে আর কি।
না, রিপোর্টটা আমি যতটুকু পড়লাম সেখানে এটা যিনি লিখেছেন উনি একজন অত্যন্ত সুনামধন্য একজন ব্যক্তিত্ব, উনি এর আগেও লিখেছেন মিস্টার রোজেনথাল, ওনার যথেষ্ট ভালো রেপুটেশন রয়েছে। তো উনি যেটা বলার চেষ্টা করেছেন যে জাতিসংঘের এক ধরনের ব্যর্থতা ছিল যে এই যে দ্য পিরিয়ড লিডিং আপ টু এই যে ক্রাইসিসটা, অর্থাৎ এটা যে সমস্ত আর্লি ইন্ডিকেশনগুলো দেখা যাচ্ছিল যে আপনার রোহিঙ্গাদের উপরে বিভিন্ন রকমের যে হেট স্পিচ, তারপরে সেখানে যে স্থানীয়ভাবে যে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের আপনার জনসংযোগ সৃষ্টি হচ্ছিল, নন রোহিঙ্গা পপুলেশন যারা আছে, বার্মার বা অন্যান্যরা। তো সুতরাং সেই আর্লি ইন্ডিকেশন অফ দ্য ক্রাইসিস পিক আপ করতে জাতিসংঘের যে রেসিডেন্ট কোঅর্ডিনেটর বা অন্যান্য যারা ছিলেন তারা কিন্তু ব্যর্থ হয়েছিলেন। অর্থাৎ এই এই সিচুয়েশনটা আমরা প্রিভেন্ট করতে পারতাম কি না, তো এইটা ওনার রিপোর্টে মনে হচ্ছে যে ওই আর্লি ইন্ডিকেশনগুলো বা আর্লি ওয়ার্নিং সাইনগুলো যদি আমরা পিক আপ করতে পারতাম তাহলে জাতিসংঘ হয়তো প্রিভেন্টিভ কোনো একটা ব্যবস্থা নিতে পারতো। তো সেই সেইখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু যখন নাকি এই ঘটনাগুলো ঘটে গেছে, অর্থাৎ এই আরসার অ্যাটাকের কথা বলে যখন মিয়ানমারের সিকিউরিটি ফোর্সেস যখন এই রোহিঙ্গাদের উপরে আক্রমণই চালানো হলো বা তাদের নিরাপরাধ বা তাদের যে সিভিলিয়ান পপুলেশন আছে তাদের উপরে যে ধরনের অত্যাচার করা হলো, তো সেই তারপরে কিন্তু আমাদের জাতিসংঘের যে বর্তমান মহাসচিব, আমি বলবো যে উনি কিন্তু যথেষ্ট জোরদার ভূমিকা রেখেছেন এবং উনি প্রথম অনেকটা নিয়মের বহির্ভূত হলেও উনি সিকিউরিটি কাউন্সিলকে নিজেই চিঠি লিখেছেন মেম্বারদেরকে যে তাদের কিছু একটা করা উচিত, এবং তারই পরিপ্রেক্ষিতে বা ধারাবাহিকতায় আপনার কিন্তু পরবর্তী পর্যায়ে সিকিউরিটি কাউন্সিলে বেশ কয়েকটি মিটিং, ওপেন মিটিং হয়েছে, ক্লোজ মিটিং হয়েছে, এবং এখনও উনি কিন্তু এই জাতিসংঘের যে অর্গানগুলো আছে সেগুলোকে উনি যথেষ্টভাবে চেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে ওনার যে বিশেষ দূত নিয়োগ দেওয়া হয়েছে তাকেও উনি সার্বক্ষণিকভাবে তার থেকে উনি তাকে লাগিয়ে রেখেছেন যে কীভাবে এই এই সমস্যার সমাধান করা যায়। কিন্তু যেটা বললাম যে নিরাপত্তা পরিষদের যে ইন্টারনাল যে ডাইনামিক্স আছে বা সেখানে যে একটা পলিটিক্স আছে সেটা কিন্তু ঠিক এই এই যে এই যে আপনার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে যে খুব একটা জোরদার ভূমিকা রাখছে বলে মনে হচ্ছে না।
আচ্ছা, মায়ানমারে যে সাম্প্রতিক পরিবর্তন বা নির্বাচনী যে হাওয়া বইছে এটা কোনো প্রভাব ফেলতে পারে কি না রোহিঙ্গা সমস্যা সমাধানের ব্যাপারে?
কিছুটা তো প্রভাব ফেলবে, কারণ আগামী বছরে আমরা জানি যে মায়ানমারে ইলেকশন হবে এবং পৃথিবীর অনেক দেশই যারা নাকি বিশেষ করে ডেমোক্রেসির কথা বলেন তারা চান যে মায়ানমার আরও ডেমোক্রেটিক হোক, সবাই চায় যে আরও ডেমোক্রেটিক হোক, ভালো ইলেকশন হোক, তাতে করে সেখানকার পরিবেশ এবং তাদের যে সমাজ ব্যবস্থা সেটা আরও ভালো হবে, উন্নত হবে, তাদের অ্যাকাউন্টেবিলিটি আরও বেশি হবে, ডেমোক্রেটিক ট্রানজিশনের যে ধারা সেটা অব্যাহত থাকবে। তো সেইখানে দেখা যাচ্ছে যে যেহেতু এই রোহিঙ্গা যারা আছেন তাদের কিন্তু সিটিজেনশিপ নাই, অর্থাৎ তাদের কোনো ভোটিং রাইটসও নাই, তো সুতরাং সেখানে সেই ইলেকশনটা কিন্তু হবে যারা সিটিজেন তাদের ভোটে, এবং সেইখানে অবভিয়াসলি যারা পার্টি থাকবে যেগুলো বা যেগুলো আপনার ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু সেই তাদের কনস্টিটিউয়েন্সিকে খুশি করার জন্য এমন কিছু করবে না যেটা নাকি এই রোহিঙ্গাদের পক্ষে যায়।
তাছাড়া রোহিঙ্গারা তো তার আগে ফেরত যাওয়ার কোনো রকম গ্যারান্টি নেই যে ওরা ফেরত যাচ্ছে ভোট দিতে পারবে।
না না, রোহিঙ্গাদের ভোট দেওয়ার প্রশ্নটা আরো অনেক পরে,
অনেক পরে।
এখন আমরা যেটা পুশ করছি মিয়ানমারকে, মিয়ানমারের সাথে আমাদের বাইলাটারাল এঙ্গেজমেন্ট চালু রয়েছে, আমরা যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ আছে সেটা চালু রয়েছে, আমাদের বাইলাটারাল অ্যারেঞ্জমেন্টস আমাদের সাথে হয়েছে, এবং সেই অনুযায়ী যত শীঘ্র সম্ভব এই মিয়ানমারের যারা এসেছে আমাদের এখানে তারা যে নিজ বাসভূমে ফিরে যেতে পারে সেটার দিকে আমরা কাজ করে যাচ্ছি। এবং সেইখানে যেটা মেইন সমস্যা হচ্ছে যে ওই রাখাইন প্রদেশে সেখানে যদি আপনার একটা কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার না সৃষ্টি হয়, অর্থাৎ গ্রাউন্ড রিয়ালিটিগুলো যদি কোয়ালিটেটিভলি চেঞ্জ না হয় তাহলে কিন্তু এই লোকগুলো স্বেচ্ছায় ফিরে যাওয়ার মতো সাহস বা কনফিডেন্স পাচ্ছে না,
ক্ষেত্র
এটাই হলো মূল সমস্যা। এবং সেই ক্ষেত্রে এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে এনশিওর করতে হবে যে সেখানে এটা আপনার সিভিলিয়ান মনিটর হতে পারে, কনফিডেন্স বিল্ডার্স হতে পারে, আসিয়ান ভালো রোল প্লে করতে পারে, মিয়ানমারের অন্যান্য যে নেইবার্স আছে, চায়না আছে, ভারত আছে, জাপান আছে, তারা ইন্টারেস্ট নেয়, তো এরা সকলে মিলে যদি এক ধরনের একটা গ্যারান্টি বা একটা কনফিডেন্সের একটা পরিবেশ সৃষ্টি করতে পারে যেখানে এই রোহিঙ্গারা যারা আছে তারা সাহস পায় বা কনফিডেন্স পায় ফিরে যেতে, তাহলেই এই মেকানিজমগুলো যেগুলো আমরা বাইলাটারালি অ্যারেঞ্জ করেছি সেটা সাকসেসফুল হবে। তো সুতরাং আমরা চাইবো যে যাতে এটা আলাপ আলোচনার মাধ্যমে এবং বন্ধুত্বপূর্ণ সহ অবস্থানের ভিত্তিতে আমরা এটা সলভ করব মিয়ানমারের সাথে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়, ইউএন সিকিউরিটি কাউন্সিল বা ইউএনের সংগঠন সকলকে নিয়েই আমাদেরকে আগাতে হবে।
রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, আপনি ভয়েস অফ আমেরিকাকে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ এবং ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতাদেরও ধন্যবাদ জানাচ্ছি।